এই অডিওটি ডাউনলোড করেছেন ভূতবিদি ডট কম থেকে। এই রকম আরও ডাউনলোড করতে ভিজিট করুন ভূতবিদি ডট কম।
প্যারিসের রাস্তা ধরে আপন মনে হেঁটে যাচ্ছিল ছেলেটি। বেশ রাত হয়ে গেছে, তার উপর আবহাওয়াও ভালো নয়। উঁচু উঁচু ইমারতে ভরা ঘিঞ্জি গলিটার মধ্যে ঝোড়ো হাওয়া পাক খেয়ে খানিক ধুলো উড়িয়ে আবার মিলিয়ে যাচ্ছে। নীলচে বেগুনি বিদ্যুতের ফলা মাঝে মাঝে আকাশের পুরু মেঘের আবরণকে চিরে দিচ্ছে। পরমুহূর্তেই মেঘের গুরুগম্ভীর প্রতিবাদী গর্জন রাত্রির নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। ফ্রান্সের সমগ্র রাজনৈতিক আর সামাজিক পরিস্থিতিও আজকের এই নৈশ প্রকৃতির সঙ্গে আশ্চর্য রকম খাপ খেয়ে গেছে। রাজতন্ত্র, চার্চ আর অভিজাত ফরাসি সমাজের একটা বড় অংশের প্রতি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বিগত কয়েক দশকে বারুদের স্তূপের আকার নিয়েছে, আর সেই বারুদে অগ্নিসংযোগের রূপ নিয়ে এসেছে ফরাসি বিপ্লব। সময়টা একাধারে টালমাটাল এবং রক্তক্ষয়ী। রাত্রির অন্ধকার এসে অশান্তির আগুনকে সাময়িক প্রশমিত করেছে হয়তো, কিন্তু প্রজ্বলন্ত অঙ্গারের চাপা উত্তাপ প্যারিস নগরীর বাতাসে ভেসে রয়েছে। পথিকের অবশ্য এসবে কিছুই যায় আসে না। নেহাত রাস্তাটা নির্জন, না হলে তার চোখের দৃষ্টি যে কেউ দেখেই বুঝতে পারত যে আদপে তার মন ইহ জগতে নেই, প্রায় স্বপ্নের জগতে হেঁটে বেড়ানোর মতো অন্য মনস্ক, অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে চলেছে সে। ছেলেটির নাম গডফ্রিড উলফগ্যাং, আর প্যারিসের এই পুরনো জনপদটির নাম ল মরে। যে কোনো শহরে এই ধরনের এলাকা সাধারণত যেমন অপরিকল্পিতভাবে ঘিঞ্জি হয়ে থাকে, ল মরেও তার ব্যতিক্রম নয়। হাঁটতে হাঁটতে ছেলেটি কখন যে গলির পাথর বাঁধানো রাস্তা পেরিয়ে প্লেস দ্য গ্রেভের চৌমাথায় এসে পড়েছে তার খেয়ালই ছিল না। বিদ্যুতের চোখ ছলসানো আলো হোটেল দ্য ভিলের প্রাচীন বাড়িটার চূড়া থেকে চুইয়ে নেমে আসতে আসতে তার হুঁশ ফেরাল, আর সঙ্গে সঙ্গে সে আঁতকে উঠল। তার একেবারে সামনে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক মূর্তিমান আতঙ্ক, গিলোটিন।
স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন ভ্রমরের ভাবানুবাদে ওয়াশিংটন আরভিং এর কাহিনী, গলা কাটা যন্ত্র। সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল, আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। সত্যি কি এমন রাত আসে পৃথিবীতে যে রাতে আমাদের মনে হয় এমন কাউকে আমরা চিনি যার সঙ্গে আমাদের কোনোদিন দেখা হয়নি, তার সঙ্গে কি দেখা হয়ে যায় তেমন কোনো রাতে? এবং তার থেকেও বড় কথা, কি হয় সেই রাতের পরিণতি? উলফগ্যাং এর জীবনে কি নামতে চলেছে ঠিক তেমনই এক হাওয়ার রাত। শুনে নিন ভ্রমরের ভাবানুবাদে ওয়াশিংটন আরভিং এর কাহিনী গলা কাটা যন্ত্র।
প্যারিস
আগে? হ্যাঁ প্যারিস,
কিন্তু মানে
শোনো হেগুল ক্যাং, নিজের দিকে কদিন তাকাওনি, হুঁশ আছে? সারাদিন কেবল লাইব্রেরি আর ধুলো ভর্তি বইয়ের মধ্যে ডুবে আছো। লোকজনের সঙ্গে মিলামেশা তো দূর, সামান্য সৌজন্যটুকু দেখানো ভুলতে বসেছ। সারাক্ষণ অন্য মানুষকে থাকো, চোখের নিচে দেখেছ হ্যাঁ কেমন কালি পড়েছে?
আরে ও কিছু না, পড়াশোনার চাপ তো বোঝোই।
পড়াশোনা? যে সমস্ত সাত পুরনো ইতিহাস আর দর্শনের বই নিয়ে তুমি ঘাটাঘাটি করো ভাই, গটেনগেনের প্রফেসররাও তার সন্ধান রাখেন কিনা সন্দেহ আছে। আমার কথাটা একবার শোনো, বুঝলে? আমার কথাটা একবার শোনো, একটু হাওয়া বদল করা তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে, মনটাও তাজা হবে।
কিন্তু সে তো কাছে পিঠে কোথাও ঘুরে এলেই হয়, একেবারে প্যারিসে যাওয়ার কি দরকার?
কাছে পিঠে কোথাও আর প্যারিস, দুটো এক হলো? আরে স্বপ্ন নগরী হে, কত হুল্লোড়, কত আনন্দ, কত সুন্দরী মেয়ে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝেছি, তাই হবে চলো।
জার্মানির বিখ্যাত গ্যাটিনগেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র গডফ্রিড উলফগ্যাং যথেষ্ট অবস্থাপন্ন পরিবারের সন্তান হলেও তার কোনো অভিভাবক নেই, প্রেমিকা নেই এবং বদখেয়ালও নেই। তার জীবনের ধ্যান ও জ্ঞান হল ক্লাস এবং লাইব্রেরি, নেশা হল বই। বাস্তব জীবনের অভিসন্ধি থেকে বহু দূরে বিশ্ব সভ্যতার প্রাচীন ও নবীন তাবৎ মতাদর্শের অলিগলিতেই তার নিশ্চিন্তের যাতায়াত। সুখের বিষয়, মেধাবী ভাবুক অথচ কিঞ্চিত খ্যাপাটে ছেলেটির কিছু শুভাকাঙ্ক্ষী সহপাঠী বন্ধু ছিল। অতিরিক্ত পড়াশোনার ঠেলায় স্বাস্থ্যভঙ্গের গুরুতর উপক্রম দেখে তারাই দায়িত্ব নিয়ে উলফগ্যাংকে তার বইপত্র বাক্স প্যাঁটরা সমেত হাওয়া বদল করতে পাঠিয়ে দিল। উলফগ্যাংয়ের যাবতীয় আপত্তি কিছুই ধোপে টিকল না। তবে স্বপ্ননগরী প্যারিসের হুল্লোড় আর আনন্দ দেখার সুযোগ খুব একটা হল না। গডফ্রিড উলফগ্যাং যখন প্যারিসে এসে পৌঁছল, তখন ল ভিলে লুমিয়ারের আলো ফরাসি বিপ্লবের তপ্ত আঁচে পরিণত হতে শুরু করেছে। প্রথমটা অবশ্য উলফগ্যাংয়ের ভালোই লেগেছিল, রাস্তার মোড়ে জটলায় রাজনৈতিক বাকবিতণ্ডা তর্ক বিতর্ক তার উৎসাহী মনে প্রভাবও ফেলেছিল। কিন্তু দিন বদলের ডাক পাঠাতে পাঠাতে খুব শীঘ্রই প্রায় অমোঘ নিয়তির মতো বিপ্লবের কোষাগার থেকে বেরিয়ে এলো গুপ্ত ঘাতকের ছুরির ফলা আর শাসকের গিলোটিন। প্যারিসের রাজপথ রক্তস্রোতে তার দাম চোকাতে লাগল প্রতিদিন। সেদৃশ্য সহ্য করার মতো মানসিক শক্তি গডফ্রিড উলফগ্যাংয়ের ছিল না, আর নির্বান্ধব শহরে এমন কেউ ছিল না যে তাকে বুঝিয়ে সুঝিয়ে তার বইপত্র বাক্স প্যাঁটরা সমেত জার্মানি ফেরত পাঠাবে। দিন দিন আরো বেশি করে নিজের খোলসের মধ্যে ঢুকে যেতে লাগলো উলফগ্যাং। দেশে ফেরত যাওয়ার কোনো চেষ্টা সে করল না, বরং তার মনে হতে লাগলো কি একটা অদৃশ্য টানে যেন সে বাধা পড়ে গেছে এই শহরটার সঙ্গে। কে যেন বহুদিন ধরে তার অপেক্ষায় আছে এখানে, খুব কাছেই আছে কিন্তু উলফগ্যাং এর ধরাছোঁয়ার মধ্যে কিছুতেই আসছে না, কিংবা হয়তো আসতে পারছে না। এক এক সময় তার মগ্ন চৈতন্যের অতল থেকে একটা আবছা মুখ উঠে আসে। কোনোদিন তাকে দেখেনি উলফগ্যাং, অথচ বড় চেনা লাগে তাকে। বেশি ভাবতে গেলে ভয় করে, কে তাকে বেঁধে রেখেছে এমন করে? কেনই বা সে বাঁধন ছিঁড়তে তার ইচ্ছে করে না? মানব সভ্যতার ধর্মই হল যাবতীয় পিছুটান এড়িয়ে কেবল সামনের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু সত্যিই কি সে টান এড়ানো এত সোজা? তাই যদি হবে, তাহলে যুগে যুগে দেশে দেশে বিভিন্ন মানুষের জীবনের উপর অলৌকিক ছায়া এসে তার গতিরোধ করতে চাইবে কেন? গডফ্রিড উলফগ্যাং এর এই গল্প যারা শুনবেন
এই বেলা তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখা ভালো। যারা মানুষের ইন্দ্রিয়াতীত বস্তু এবং সে সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে কারবার করেন বা অন্তত খবরাখবর রাখেন, তাদের কাছে এমন ঘটনা হয়তো তেমন কিছু অভিনব লাগবে না। তবু প্রত্যেকের জীবনই একটা গল্প, আর প্রতিটা গল্পেরই কোথাও না কোথাও পৌঁছানোর থাকে। উলফগ্যাং এর গল্পের শ্রোতাদের কাছে কাহিনীকারের এটুকুই কৈফিয়ত। প্যারিসের দিনগত অশান্তির পরিবেশ যথাসম্ভব এড়িয়ে সোরবর্নের লাইব্রেরিতেই সারা দিনের বেশিরভাগ সময়টা কাটান অভ্যাস করে নিয়েছিল উলফগ্যাং। তবে আজ সেখান থেকে বেরোতে একটু বেশি দেরি করে ফেলেছে। আকাশে ততক্ষণে পুরো মেঘ জমে তারাদের মিটমিটে আলোগুলো নিভিয়ে দিয়েছে। যে কোনো মুহূর্তে ঝেঁপে বৃষ্টি নামবে। সেদিকে তাকিয়ে প্রথমটা বেশ দ্রুত পা চালিয়েছিল উলফগ্যাং। কখন যে অন্যমনস্কতা এসে তাকে পেয়ে বসেছে কে জানে। বেখেয়ালে হাঁটতে হাঁটতে শেষটায় প্লিজ দ্য গ্রেভের চৌমাথায় এসে হুঁশ হল তা। এতক্ষণের বিদ্যুৎ চমক বা মেঘ গর্জন কোনোটার দিকেই নজর দেয়নি উলফগ্যাং। কিন্তু এবার বিদ্যুতের আলোটা সোজা প্রতিফলিত হয়েছে একটি বিশেষ ধাতব ধারালো বস্তু থেকে, এবং সেই আলো উলফগ্যাং এর চোখ থেকে মস্তিষ্কে বাহিত হয়ে তার অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। প্লেস দ্য গ্রেভের চৌমাথায় সর্বসমক্ষে অপরাধীর মাথা ধড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া রক্তপিপাসু মারণ যন্ত্র গ্যালোটিন। এক প্যারিসেই সারাদিনে অন্তত 7-8 মৃত্যুদণ্ড নিশ্চিত করার গুরুদায়িত্ব পালন করার পর মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। নিচের চাতালে সেই সব সাজা পাওয়া হতভাগ্যের রক্ত জমে কালচে রঙে ঢেকে গেছে। আবার আগামীকাল তার কাছে আসবে নতুন শিকার। আপাতত ঘুমন্ত প্যারিসের কেন্দ্রে নির্নিমেষে অপেক্ষা করবে সে। রক্তের আষ্টে গন্ধে গা গুলিয়ে উঠল উলফগ্যাং এর। কোন ক্রমে নিজেকে সামলে নিয়ে এগোতে যাবে, হঠাৎ তার চোখ পড়ল চাতালের একদম নিচের ধাপে। অন্ধকারের মধ্যেও সেখানে আর একটা গাঢ়তর কিসের ছায়া দেখা যাচ্ছে। অদম্য কৌতূহল উলফগ্যাংকে টেনে নিয়ে চলল সেদিকে। টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, আবার পরপর কয়েকবার বিদ্যুৎ ঝলসে উঠে তার চোখের সামনে একটা দৃশ্য এঁকে দিয়ে নিভে গেল। একটি মেয়ে হাঁটুতে মাথা গুঁজে বসে আছে সিঁড়ির ধাপে, ঘেরওয়ালা গাউন ছড়িয়ে আছে রাস্তার কাদায়। পোশাক দেখে বোঝাই যায় অভিজাত পরিবারের সদস্য। উলফগ্যাং জানে এই সময় প্যারিসের বহু উচ্চপদস্থ বনেদি ধনী ব্যক্তি বিপ্লবীদের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কারোর কারোর শোচনীয় পরিণতি হয়েছে গিলোটিনে। বেচারি মেয়েটি হয়তো সেরকমই কারোর প্রিয়জন। পায়ে পায়ে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালো উলফগ্যাং। মনে মনে কয়েকটা শব্দ গুছিয়ে নিয়ে মৃদু গলায় ডাকল,
শুনছেন?
মেয়েটি মাথা তুলে তাকাতেই তার বুকের ভেতর একটা হাতুড়ির খা পড়ল। মেয়েটির আবছায়া মুখ এবং চোখের দৃষ্টি তার চেনা, ভীষণ চেনা। না, এর সঙ্গে আগে কখনো দেখা হয়নি তার, কিন্তু এই মুখই বারবার তার মনের দরজায় ঘা মেরে যায়। এর অপেক্ষায় সে স্বজনহীন বিদেশ ছেড়ে ঘরে ফিরতে পারে না। এমনও হয়, ভাগ্যের এ কি অদ্ভুত খেলা। উলফগ্যাং এর মাথার মধ্যে সব গোলমাল হয়ে গেল। জোর করে গলা খাঁকড়ে সে আবার বলল,
আপনি মানে এখানে একা এভাবে?
সারা পৃথিবীতেই আমি একা মসি।
আপনার বাড়ি কোথায়?
বাড়ি? হ্যাঁ, সেটা আছে বটে, কবরে।
উন্মাদ, শোক আর ব্যঙ্গ মাখামাখি হয়ে গেল তার গলায়। উলফগ্যাংয়ের দিক থেকে মুখ ফিরিয়ে অনির্দেশ্যের দিকে তাকিয়ে রয়েছে সে। কয়েক মুহূর্ত উলফগ্যাংয়ের মুখে আর কোনো কথা জোগাল না। বৃষ্টির বেগ বেড়েছে, অশ্রান্ত জলধারায় ভিজে সপসপ করছে মেয়েটির পোশাক আর কোমর ছাপানো কুঁকড়া চুলের রাশি। উলফগ্যাং নিজেও ফিরছে, তবে সেদিকে তার হুঁশ নেই। এই বিশ্রী আবহাওয়ায় একাকী মৃত্যুপুরীতে দুঃখিনী মেয়েটিকে দেখে কি এক অবরুদ্ধ আবেগের ঢেউ ভেসে উঠছে তার ভিতরে।
আপনি আমার সঙ্গে আসবেন?
কথাটা বলে ফেলেই জিভ কামড়ালো উলফগ্যাং। এভাবে বলাটা উচিত হল না। তড়িঘড়ি নিজেকে শুধরে নিয়ে বলল,
মানে দেখুন, এই আবহাওয়ায় রাতে এখানে একা থাকা নিরাপদ নয়, আর আমি আপনাকে এভাবে একা ফেলেই বা যাই কিভাবে বলুন? বিশ্বাস করুন, আমার কোনো বদমতলব নেই, আর আমি নিজেও এখানে নতুন আর একাই থাকি। আপনার কোনো অসুবিধা হবে না? আজ রাতটা কাটিয়ে না হয় অন্য কিছু ভেবে দেখা যাবে।
উলফগ্যাং এর গলায় হয়তো ভরসা জাগানোর মতো কিছু একটা ছিল, তাছাড়া তার কথার ধরনে পোশাকে বিদেশি ছাপ স্পষ্ট। মেয়েটি মুখে কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে দাঁড়াল।
আসুন প্লিজ।
এখান থেকে উলফগ্যাং এর বাসস্থান হোটেলটা কাছে নয়। মেয়েটিকে সঙ্গে নিয়ে হেঁটে যেতে যেতে রাত নিশুতি হয়ে এল। এমনিতেই ইদানিং অন্ধকার নামার পর প্যারিসের রাস্তায় লোকজন বেরোয় না। পে লাতিনে ঢোকার মুখেই রাজা হেনরি দ্য ফোর্থের একটা মূর্তি ছিল। দিন দুয়েক আগেই সেটা জনতার রোষের শিকার হয়েছে। মুন্ডুহীন কদাকার আকৃতিটা পেরোনোর সময় উলফগ্যাং এর মনে হল যেন শহরের রাস্তা নয়, একটা বিরাট আগ্নেয়গিরির গহ্বরে ঢুকে পড়েছে ওরা। সে আগ্নেয়গিরি আপাতত ঘুমন্ত, কিন্তু দিনের আলো ফুটলেই আবার তার উগ্নুৎপাত শুরু হবে। যখন দুজনে হোটেলে পৌঁছালো তখন ঝোড়ো হাওয়া আর বৃষ্টি দুই থেমে গেছে। নিচে বৃদ্ধা পরিচারিকাটি দরজা খুলে দিলেন। উলফগ্যাং এর সঙ্গিনীটিকে দেখে তিনি বিস্মিত দৃষ্টিতে তাকালেন বটে, তবে কোনো প্রশ্ন করলেন না। ঘরে ঢুকে উলফগ্যাং লজ্জায় পড়ে গেল। ঘরটা বেশ বড়, মাহগানি কাঠের আসবাবে সুন্দর করে সাজানো। আসলে এটা প্যারিসের অভিজাত হোটেলগুলোরই একটা। গণ্ডগোলের দিনকাল বলে বেশ সস্তা ভাড়াতেই পেয়েছে উলফগ্যাং। তবে ঘরটা রীতিমতো অগোছালো, এদিক সেদিকে স্তূপাকৃতি হয়ে ছড়িয়ে আছে তার বই আর কাগজপত্র। বেশিরভাগ দিনই সে ঘর পরিষ্কার করায় না, বিছানাটা পর্যন্ত এলোমেলো হয়ে আছে। এখন অতিথিকে কোথায় একটু বসতে দেবে সে? দ্রুত হাতে জিনিসপত্র সরিয়ে খাটের একটা দিক খালি করল উলফগ্যাং। ঘরের আলোয় এখন পরিষ্কার দেখা যাচ্ছে রহস্যময়ীকে। শুধু সুন্দরী বললে কম বলা হয়, গায়ের রং রীতিমতো উজ্জ্বল। হয়তো ক্লান্তির কারণেই কিছুটা ফ্যাকাশে লাগছে। কালো পোশাকের আড়ালে শরীরের প্রতিটা ভাঁজ রীতিমতো আকর্ষণীয়ভাবে বোঝা যায়। লম্বা কালো চুল ছড়িয়ে আছে মুখের চারপাশে, ডাগর চোখের নিচে শুকনো জলের দাগ, কিন্তু বুদ্ধির ছাপ তাতে ঢাকা পড়েনি। শরীরে অলংকার বলতে শুধু গলায় একটা নেকলেস, কালো ভেলভেটের ব্যান্ড গলার দুপাশ দিয়ে এসে বড় এক কুচি হীরের পেনডেন্টে বাঁধা পড়ে আছে। উলফগ্যাং ভেবেছিল হোটেলে এসে সে নিজের ঘরটাই মেয়েটিকে ছেড়ে দেবে, সে না হয় অন্য একটা ছোট ঘর নিয়ে নেবে রাত্রের জন্য, না পেলে হোটেলের লবিতে বসেই কাটিয়ে দেবে। কিন্তু এখন তার মেয়েটির সান্নিধ্য ছেড়ে যেতে ইচ্ছা করছে না। কত কিছু বলার আছে তারে, কত কিছু জানার আছে। কেন তার এত চেনা লাগছে এই নারীকে? কেন তার মনে হচ্ছে এ তার বড় আপন? অচেনা কেউ নয়। তাদের পারস্পরিক সাহচর্যটাই সত্যি, সেটাই স্বাভাবিক। উলফগ্যাংয়ের মুগ্ধ দৃষ্টি মেয়েটির চোখ এড়ায়নি, তবে তার মধ্যেও অস্বস্তির কোনো লক্ষণ দেখা গেল না। বরং সে সোজা হয়ে তাকাল উলফগ্যাংয়ের চোখের দিকে। উলফগ্যাংয়ের বুকের ভিতর বৃষ্টি ঝরছে এখন, একটা মিষ্টি রিনরিনে সুর খেলে যাচ্ছে স্নায়ুবে।
তোমার মানে আপনার নামটা জানা হয়নি।
মেরি।
আমি উলফগ্যাং, গডফ্রিড উলফগ্যাং।
খাটের উপর খানিকটা দূরত্ব রেখে পাশাপাশি বসেছে দুজনে। মেরিকে দেখে মনে হয় তার শোকের অভিঘাত কিছুটা কমেছে। উলফগ্যাং ওঠার উপক্রম করে বলল,
আমি বরং দেখি আপনার জন্য যদি কিছু শুকনো কাপড়ের ব্যবস্থা করা যায়।
আপনি ব্যস্ত হবেন না, এই তো ফায়ারপ্লেসে আগুন আছে, ও ঠিক শুকিয়ে যাবে। আপনি বসুন। এমনিতেই এভাবে আপনার ঘাড়ে চেপে বসার জন্য আমি ভীষণ লজ্জিত।
হঠাৎ করে উলফগ্যাংয়ের মুখে কোনো কথা জোগাল না। একটু চুপ করে থেকে পরের কথাটা খানিক অসংলগ্ন ভাবেই বলল সে।
তোমাকে আমার খুব চেনা লাগছে যেন।
তাই?
হ্যাঁ সত্যি বলছি, তোমাকে আমি স্বপ্নে দেখি, ঠিক ঠিক এই চোখ এই ঠোঁট, মনে হয় কতকালের চেনা তুমি, অথচ মনে করতে পারি না কোথায় দেখেছি। আর আজ
কি অদ্ভুত ভাবে দেখা হয়ে গেল, তাই না?
হ্যাঁ,
জীবনে যেন কি একটা কাজ বাকি রয়ে গিয়েছিল আমার, আজ সেটাও হয়ে গেল।
মেরির ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠছে, বড় বড় চোখে টলটল করছে জল, কিন্তু গাল বেয়ে গড়িয়ে নামতে পারছে না। সে আবার বলল,
স্বয়ং নিয়তির হাতে আমাদের দেখা হওয়াটা লেখা ছিল মোসি উলফগ্যাং। তুমি যখন আজ আমার সামনে এসে দাঁড়ালে, আমি তোমার এক কথাই তোমার সঙ্গে আসতে রাজি হয়ে গেলাম। হয়তো আমার হৃদয় জানত যে আমাকে এখানেই আসতে হবে, তাছাড়া আর কি বা হতে পারে।
উলফগ্যাংয়ের বুকের ভেতরে বৃষ্টির তোড় বাড়ছে, বাইরেও বৃষ্টি নেমেছে আবার। আবারও উলফগ্যাংয়ের ভিতরে ফুঁসে উঠছে একরাশ আবেগের ঢেউ।
হয়তো নয়, নিশ্চয়ই তাই। আর নিয়তির সুতোর টানেই আমাদের যাবতীয় চলা মেরি, আর সে সুতোয় আমরা দুজন বাধা পড়েই গেছি। তুমি কি বাকি পথটুকু আমার সঙ্গে আসবে? আমি চিরকাল তোমার সঙ্গে হাঁটতে রাজি আছি।
চিরকাল? মোসি উলফগ্যাং, ফরএভার?
যে নারীকে চোখে না দেখেই তাকে চেয়েছি, তার জন্য তো চিরকালও যথেষ্ট নয় মেরি।
তবে তাই হোক না হয়, আমার তো আর কেউ নেই, কিচ্ছু নেই।
তার উষ্ণ হাতের তালুর মধ্যে যেন গলে যাচ্ছে মেরির ঠান্ডা নরম হাতটা। উলফগ্যাং তাকে টেনে নিল নিজের কাছে, আরো কাছে।
আমি আছি তো।
সকালে ঘুম ভাঙতে মাথাটা একটু ঝিমঝিম করছিল উলফগ্যাং এর। তার মাথার বালিশের ওপর ছড়িয়ে আছে ঘুমন্ত মেরির এলোমেলো চুলের রাশি। তার ঠান্ডা কপালে একটা চুমু খেয়ে বিছানা থেকে উঠে পড়ল উলফগ্যাং। জামা কাপড় আর কোট কলিয়ে বেরিয়ে এলো বাইরে। আপাতত একটা ভালো আর বড় সড়ো থাকার জায়গার খোঁজ করতে হবে। হাজার হোক, আর সে ঝাড়া হাত পা বই সর্বস্ব ব্যাচেলার নয়। মেরিকে নিয়ে দেশে ফিরে যাওয়ার কথা কিছুদিন পরে ভাবা যাবে। আর মেরি যদি ফ্রান্স ছাড়তে রাজি নাও হয়, উলফগ্যাংয়ের প্যারিসে সংসার পাতে কোনো আপত্তি নেই। বেশ খানিকটা ঘোরাঘুরি করল উলফগ্যাং, তারপর হোটেলে ফিরল। তখন বেশ বেলা হয়ে গেছে। একটু ইতস্তত করে প্রথমে দরজায় টোকা দিল সে, কোনো সাড়া নেই। আবার টোকা দিল উলফগ্যাং, দুবার তিনবার চারবার, দরজা খুলল না। দরজাটা অবশ্য ভেতর থেকে বন্ধ ছিল না। উলফগ্যাং হাত দিয়ে ঠেলে ভেতরে ঢুকল, আর ঢুকে একটু বিস্মিত না হয়ে পারল না। মেরি তখনও ঘুমোচ্ছে। পায়ে পায়ে সেদিকে এগিয়ে গেল উলফগ্যাং। মেরির শোয়ার ভঙ্গিটা কিরকম যেন অস্বাভাবিক। মাথাটা একদিকে কাত হয়ে আছে, হাতটা ঝুলে আছে বিছানা থেকে। কি একটা আশঙ্কা বাক দিচ্ছে উলফগ্যাংয়ের শরীরের ভেতর। ঘরের ভিতরের বাতাসটা এমন দম চাপা হয়ে আছে কেন? মেরির শরীর এত অস্বাভাবিক ঠান্ডা লাগছে কেন? আর কই তার নিঃশ্বাস তো পড়ছে না। আতঙ্কিত উলফগ্যাং বারবার তার কবজিতে আঙুল বোলাল, নাড়ির স্পন্দন খুঁজে পেল না। উলফগ্যাং এর চেঁচামেচিতে হোটেলের মালকিন ভদ্রমহিলা, ডাক্তার আর পুলিশ দু জায়গাতেই খবর পাঠালেন, কিন্তু অকুস্থলে আগে পুলিশই পৌঁছাল। আর মেরিকে দেখেই ফ্যাকাশে হয়ে গেলেন পুলিশ অফিসার।
কি এই মহিলা তো, ইনি এখানে এলেন কি করে?
আপনি চেনেন ওকে?
চিনি মানে, হ্যাঁ চিনি বলাই যায়। মানে গতকালই গিলোটিনে ওর মৃত্যুদণ্ড হয়েছে।
কাঁপা কাঁপা গলায় অফিসারের বলা কথাগুলো শুনে উলফগ্যাং মেজাজ ঠিক রাখতে পারল না। চিৎকার করে বলল,
কি আবোলতাবোল বলছেন? উনি আমার সদ্য বিবাহিতা স্ত্রী, আপনার কি সাত সকালে নেশা করেছেন নাকি? দেখুন, আপনার প্লিজ আমাকে একটু সাহায্য করুন।
উলফগ্যাং এর কথা শেষ হওয়ার আগে এক পুলিশ কর্মী গিয়ে মেরির গলার নেকলেসটা আলগা করল। সঙ্গে সঙ্গে তার শিথিল মাথাটা ধর থেকে আলগা হয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। পুলিশ আর বাইরে জড়ো হওয়া ভিড়টাকে আরো বিমূঢ়, আরো আতঙ্কিত করে দিয়ে আর্তনাদ করে অজ্ঞান হয়ে পড়ে গেল উলফগ্যাং। গার্ডেনগেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অনেকদিন গডফ্রিড উলফগ্যাং নামের এক মেধাবী ছাত্রকে মনে রেখেছিলেন। ছেলেটি এমন সব বইপত্রের সন্ধান জানত যা তারাও জানতেন না। ফাইনাল পরীক্ষার 7-8 মাস আগে প্যারিস ভ্রমণে গিয়ে উধাও হয়ে গিয়েছিল সে। আর সহপাঠী বন্ধুরা খোঁজ খবর নেওয়ার খানিক চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। আর প্যারিসের রাজনৈতিক পরিস্থিতিও খুব বেশি খোঁজাখুঁজি করার অনুকূল ছিল না। আর উলফগ্যাং যে কেন গন্ডগোলের পরিস্থিতি দেখেও দেশে ফেরার বা কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি কেউ জানে না। সবাই শেষমেশ ধরে নিয়েছিল কোথাও কোনোভাবে সে মারা গেছে। তবে প্যারিসের এক অখ্যাত পাগলাকারতে একটি জার্মান রোগীর কথা স্থানীয়রা অনেকেই জানত। কেউ কেউ বলত, এক দুর্যোগের রাতে নাকি স্বয়ং শয়তান তার আশ্রয় নিয়েছিল। কেউ বলত, তার প্রেমিকা মারা গিয়েছিল গিলোটিনে। বিনা বিচারে এমন কতই তো মরেছিল সেই সময়। জ্যাকি। খাতায় কলমে রোগীটির নাম ছিল গডফ্রিড উলফগ্যাং।
আমার হৃদয় পৃথিবী ছিঁড়ে উড়ে গেল, নীল হাওয়ার সমুদ্রে স্ফীত মাতাল বেলুনের মতো গেল উঠে। একটা দূর নক্ষত্রের মাস্তুলকে তারায় তারায় উড়িয়ে নিয়ে চলল একটা দুরন্ত শকুনের মতো। শোষণ আর বিপ্লবের যুদ্ধে কে জানে রক্তক্ষয় হয়েছে কত বুক ভাঙা প্রেমের গল্পের। এক একটি প্রেমের উপাখ্যান লেখা হতো যাদের ভালোবাসায়, তাদের হয়তো দেখাই হতে দেয়নি কত কিলোটিন। আজকের গল্প পাঠেছিল শায়ক আমান। বিভিন্ন চরিত্রে আলোকলতা, কৌশিক এবং আমি তমাল। শব্দ ও আবহ সংযোজনে শায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। শেষ হল ভ্রমরের ভাবানুবাদে ওয়াশিংটন আরভিং এর কাহিনী গলা কাটা যন্ত্র। সকলে খুব ভালো থাকবেন, শুভরাত্রি।